ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, বিশ্ব সংবাদ, পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল দেখা করছেন। সম্ভবত এটি হবে যুক্তরাষ্ট্রে তাঁর শেষ সরকারি সফর। ১৬ বছর ধরে চ্যান্সেলর থাকার পর মার্কেল সেপ্টেম্বরে নির্বাচনের পর সরকার থেকে বেরিয়ে আসবেন। বুধবার হোয়াইট হাউস বলে এই সফর যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে গভীর ও স্থায়ী দ্বিপাক্ষিক বন্ধনকে আরও নিশ্চিত করবে। হোয়াইট হাউসের মতে বাইডেন ও মার্কেল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা, কোভিড-১৯ মহামারীর পরিসমাপ্তি, আঞ্চলিক ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের প্রতি আলোকপাত এবং বিশ্বজুড়ে গণতন্ত্রকে তুলে ধরা। আশা করা হচ্ছে এই দুই নেতা রাশিয়ার গ্যাস পাইপলাইন নিয়েও কথা বলবেন। ওয়াশিংটন এই গ্যাস পাইপলাইনের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। নর্ড স্ট্রিম টু নামের এই প্রকল্পটি রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস নিয়ে আসে। যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে যে রাশিয়ার গ্যাসের উপর ইউরোপের নির্ভরশীলতা বৃদ্ধি করে এবং পূর্ব ও মধ্য ইউরোপের অরক্ষিত দেশগুলোর উপর ক্রেমলিনের চাপ বৃদ্ধির সুযোগ দিয়ে এই প্রকল্প ইউরোপের জ্বালানি শক্তির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। মার্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট সংবাদদাতাদের বলেছেন যে এই দুই নেতা চীনের ব্যাপারেও আলোচনা করবেন। চীনের সঙ্গে জার্মানির বেশ শক্ত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার মার্কেল প্রেসিডেন্ট বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফের সঙ্গে নৈশ ভোজে মিলিত হবেন। মার্কেল জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে সম্মানসূচক ডিগ্রি লাভের পর বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের পশ্চিম গোলার্ধ বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী মন্ত্রী লরা লকম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যুক্তরাষ্ট্র একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য হাইতি সরকারকে সমর্থন করবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যার পর হাইতি সরকারের সহায়তার অনুরোধে 11 জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন লকম্যানকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পাঠান। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লড জোসেফ, নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এবং সেনেটর জোসেফ ল্যাম্বার্টের সঙ্গে দেখা করেন। এদিকে ওই সেনেটর টুইটারে একটি বক্তব্য পোস্ট করেন যাতে তিনি বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন এবং হাইতির সেনেটের একটি প্রস্তাবে যে হাইতির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে তার নাম এসেছে তাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সমর্থন করেন। হাইতির নেতা হিসেবে যুক্তরাষ্ট্র কাকে সমর্থন করবে এই প্রশ্নের জবাবে লকম্যান বলেন, এই মুহূর্তে এই রাজনৈতিক প্রক্রিয়ায় হাইতির জনগণকে এর সমাধান বের করতে হবে, সুতরাং আমরা তাদের উপরই ভরসা করছি এবং চূড়ান্তভাবে একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাওয়ার জন্য আমরা তাদের সব রকম সমর্থন দিচ্ছি। যুক্তরাষ্ট্র এবং তার আন্তর্জাতিক সহযোগী দেশগুলো নিশ্চয়ই একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য সরকারকে সমর্থন করবে। এদিকে হাইতির প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা প্রধান ডেমিত্রি হেরার্ডকে প্রেসিডেন্ট হত্যার তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। হেরার্ডের একজন ঘনিষ্ঠ জন জানিয়েছেন যে তাকে বুধবার আটক করা হয়।
আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতকে ঈদুল আজহার ছুটির পর শুরু হতে যাওয়া টানা ১৪ দিনের লকডাউনের আওতামুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিকপক্ষ। বিস্তারিত রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে।
বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতকে ঈদ উল আজহার ছুটির পর শুরু হতে যাওয়া টানা 14 দিনের লকডাউনের আওতামুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক পক্ষ। সরকার আগামী ঈদের ছুটির পর দেশে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে যে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে তাতে সকল কল কারখানা বন্ধ রাখার কথাও বলা হয়েছে। পোশাক কারখানার মালিকরা তাদের হতাশা ব্যক্ত করে বলেছেন, পোশাক নির্মাণ কারখানাগুলো দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হলে এই খাতটি একটি বড় আকারের ক্ষতির মুখোমুখি হবে। তারা জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাসে উৎপাদন লম্বা সময় স্থগিত থাকলে দেশের তৈরি পোশাকের চালানগুলো বড় ধরনের হুমকির মধ্যে পড়বে, কারণ বাংলাদেশের পোশাক খাতের 40% রপ্তানি হয় এই সময়টাতে। ফ্যাশন অ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হারুন বলেন, এ সময় কারখানা বন্ধ থাকলে অনেকেই ক্রেতাদের ক্রয়াদেশ অনুযায়ী পণ্য পাঠাতে না পারলে তাদের কাছে একটা ভুল বার্তা যাবে, যার ফলে বাংলাদেশ রপ্তানি বাজার হারাতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষের টিকাদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সেখানকার ব্র্যান্ড ও বিক্রেতারা তাদের পোশাকের দোকানগুলো আবারও খুলতে শুরু করেছেন। বাংলাদেশের পোশাক খাত যেখানে করোনার প্রথম ধাক্কার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল, তখন এই সিদ্ধান্ত এই প্রক্রিয়াকে ব্যাহত করবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, ঈদের ছুটির পর লকডাউনের মধ্যে তৈরি পোশাক শিল্প খোলা রাখার জন্য আবেদন জানিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তারা একটি চিঠি দিয়েছেন। তিনি ভয়েস অফ আমেরিকার এই সংবাদদাতাকে জানান, মন্ত্রী পরিষদ সচিবের সাথে দেখা করে তার মাধ্যমে তারা চিঠিটি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন। ফারুক হাসান বলেন, চিঠিতে তারা রপ্তানিমুখী এই শিল্পকে লকডাউনের আওতামুক্ত রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন,
আমাদের জানেন যে আগামীতে যে ঈদ উল আজহা ছুটি এবং এর পরে একটা সরকার যে লকডাউন ঘোষণা করেছে, এর মধ্যে আমাদের সেটাই আমরা সার্বিক জিনিসটা পরিস্থিতি ব্যাখ্যা করে আমরা প্রধানমন্ত্রীর কাছে আজকে একটা চিঠি দিয়েছি, সেটা আমরা মাননীয় ক্যাবিনেট সচিবের সাথে দেখা করেছি। দেখা করে আমরা এটাকে আমরা বুঝিয়েছি, আমরা দেখিয়েছি যে এই যে আমাদের এখন একটা পিক টাইম, বিশেষ করে উইন্টার আইটেমের জন্য যেগুলো সোয়েটারের হয়, জ্যাকেট হয় এবং নিটে যেগুলো ফ্লিজ আইটেম হয়, এগুলো আসলে শিপমেন্ট গুলো 30 জুলাই ম্যাক্সিমাম 15 আগস্ট এর মধ্যে আমাদের এটা শিপমেন্ট করার সময়। তো এই সময়ে যদি আমাদের ফ্যাক্টরি গুলো ঈদের পরে যদি ইমিডিয়েটলি আমরা না খুলি, তাহলে একদিকে ইউরোপ আমেরিকা সব জায়গায় মার্কেট খুলে গেছে, তারা অর্ডার দিয়েছে আমাদেরকে, আমরা অর্ডার গুলো নিয়েছি, আমরা সেগুলো যদি শিপমেন্ট করতে না পারি তাহলে এর মধ্যে থেকে এই ঘোষণার পর থেকে বাইরেরা কিন্তু অর্ডার আমাদের এখানে আবার হোল্ড করে দিয়েছে নতুন অর্ডার, বাট এক্সিস্টিং অর্ডার গুলো আমাদের শিপমেন্ট করার জন্য আমরা এই যে লকডাউনের বিষয়টি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য আমরা বিবেচনা করার জন্য বলেছি, কারণ আমরা যেভাবে ফ্যাক্টরি এর মধ্যে চালিয়ে এসেছি লকডাউনের মধ্যে, যে স্বাস্থ্যবিধি সবকিছু WHO এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোটোকল মেনটেন করে আমাদের আমাদের এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি পোশাক শিল্পের মধ্যে করোনার ইনফেকশন রেট বলতে গেলে নাই, এবং সেই কারণে আমরা আবারও অনুরোধ করেছি যেন আমাদেরকে এই ছুটির পরে যেন আমাদেরকে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেন বিশেষ ব্যবস্থা আমাদেরকে চালু রাখার সুযোগ করে দেয়, সো দ্যাট আমাদের যেন এক্সপোর্টটাকে আমরা ধরে রাখতে পারি, আমাদের জীবন এবং জীবিকার সমন্বয় করে যেন আমরা ইকোনমিটাকে চালু রাখতে পারি, যে আমরা যে ঘুরে দাঁড়াচ্ছিলাম এক্সপোর্ট সেটা যেন আমরা মেনটেন করতে পারি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির দেয়া তথ্য মোতাবেক করোনা মহামারীর মধ্যেই 2020-21 অর্থবছরে তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানি আয় হয়েছে $3,145 কোটি, যা তার আগের বছরের চেয়ে 12.55% বেশি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে আরও 3 সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ পুলিশের একজন পদস্থ অফিসার জানিয়েছেন। তিনি বলেন, গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উপকণ্ঠে মাত্র 30 কিলোমিটার দূরে শাসন গ্রাম থেকে এই 3 গ্রেপ্তার করেছে। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
কলকাতা থেকে আরও 3 সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ পুলিশের একজন পদস্থ অফিসার জানিয়েছেন। তিনি বলেন, গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উপকণ্ঠে মাত্র 30 কিলোমিটার দূরে শাসন গ্রাম থেকে ওই 3 গ্রেপ্তার করে। এদের কাছ থেকে 10 কিলোগ্রাম বিস্ফোরক, 20 বন্দুকের গুলি আর 40,000 টাকা পাওয়া গিয়েছে, যার কোনো সন্তোষজনক হিসেব তারা দিতে পারেনি। পুলিশ কর্তা জানান, গত রবিবারে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে ধরা পড়া জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরপর কয়েকটি গ্রেপ্তারের ফলে মনে হচ্ছে জেএমবি কলকাতায় বেশ ভালো জাল বিছিয়ে রয়েছে। আজই কলকাতার লাগোয়া বারাসাত অঞ্চল থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে গত রবিবার গ্রেপ্তার হওয়া জেএমবি জঙ্গিদের ঘনিষ্ঠ ছিল। তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি আইফোন ও অনেক কাগজপত্র পাওয়া গিয়েছে। লালু সেন ওরফে রাহুল সেন ওরফে রাহুল কুমার নামে ওই ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, সে বাংলাদেশ থেকে আগত জঙ্গিদের এখানে টাকা পয়সা যোগান দিত। এছাড়া এদেশে থাকার ভুয়ো নথিপত্র দিয়ে নকল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদিও তৈরি করে দিত। রবিবার গ্রেপ্তার হওয়া নাজিউর রহমান ওরফে জয়রাম ব্যাপারী, রবিউল ইসলাম ও সাবির খান কয়েক মাস আগে বাংলাদেশ সীমান্ত পার হয়ে এখানে এসেছে। ওদের মতো আরও কতজন জঙ্গি এখানে ঢুকেছে তা জানার চেষ্টা চলছে। ওদিকে ওই তিনজন ধরা পড়ার পর কলকাতায় জেএমবির মাথা বলে পরিচিত শেখ মুন্সী গা ঢাকা দিয়েছে। ওই তিনজনের কাছে জানা গিয়েছে শেখ মুন্সী কলকাতার দক্ষিণ শহরতলিতে একটি সাধারণ বাড়ি ভাড়া করে গত 20 বছর ধরে আছে। কখনও ফলওয়ালা, কখনও ছাতা সারাইওয়ালা ইত্যাদি ছদ্মবেশে এরা সকলে কাজ করত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ইন্দোনেশিয়া এখন কোভিড-19 দ্রুত এবং মারাত্মক সংক্রমণযোগ্য ডেল্টা প্রকরণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বুধবার একদিনেই দেশটিতে রেকর্ড সংখ্যক 54,517 জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 991 জন। জাভা দ্বীপের হাসপাতালগুলোতে সংক্রমিত রোগীরা উপচে পড়ছে এবং সেখানকার বাসিন্দারা বাড়িতে থাকা পরিবারের করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মরিয়া হয়ে অক্সিজেন সিলিন্ডারের সন্ধান করছেন। ইন্দোনেশিয়ায় কোভিড-19 প্রতিদিনের উচ্চ সংক্রমণের এই হার ভারতকে ছাড়িয়ে যাচ্ছে, যেখানে এই ডেল্টা প্রকরণ প্রথম শনাক্ত হয়। দি অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে মডার্না টিকার 15 লক্ষ ডোজ ইন্দোনেশিয়ায় পৌঁছানোর কথা। এর আগেই রোববার 30 লক্ষ ডোজ সেখানে পৌঁছেছে। সে দেশের 27 কোটি লোকের মধ্যে মাত্র 1.5 কোটি লোকের টিকা গ্রহণ সম্পন্ন হয়েছে। কোভিড-19 এই ডেল্টা প্রকরণটি অস্ট্রেলিয়াতেও ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। দক্ষিণের ভিক্টোরিয়া রাজ্যের কর্মকর্তারা সেখানে বৃহস্পতিবার থেকে 5 দিনের লকডাউন ঘোষণা করেছেন। ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন যে রাজধানী মেলবোর্ন সহ ওই রাজ্যের 60 লক্ষ অধিবাসী বাড়ির বাইরে বেরোতে পারবেন কেবলমাত্র চিকিৎসা, জরুরি কাজ, অত্যাবশ্যকীয় কেনাকাটা, অনুশীলন কিংবা টিকা নিতে। ওই রাজ্যে এবছর এই তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হলো এবং এই মহামারী শুরু হবার পর থেকে এটি হচ্ছে 5ম লকডাউন। এর একদিন আগেই পার্শ্ববর্তী রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে 2 সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়। জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের হিসেব অনুযায়ী অস্ট্রেলিয়ায় মোট 31,513 জন সংক্রমিত হয়েছে এবং 912 জন মারা গেছে। অস্ট্রেলিয়া কড়া লকডাউনের কারণে কোভিড-19 সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য এ পর্যন্ত এই সংগঠনের সবচেয়ে সমন্বিত পরিকল্পনাগুলো পেশ করেছে, যার লক্ষ্য হচ্ছে 1990 সালের তুলনায় 2030 সাল নাগাদ কার্বন নিষ্ক্রমণ 55% নামিয়ে আনা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন এই বিষয়টি তুলে ধরে, যাতে বলা হয়েছে যে এই আইনে এই ব্লকের লক্ষ্য হবে 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনকে নিরপেক্ষ স্তরে নিয়ে আসা। বিষয়টি আইনত বাধ্যতামূলক করা হবে এবং জ্বালানি শক্তি ব্যবস্থায় সম্পূর্ণ পরিবর্তন আনবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন একটি সংবাদ সম্মেলনে বলেছেন এই ফিট ফর 55 পরিকল্পনাটি ইইউর জলবায়ু বিষয়ক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বাস্তব ব্যবস্থা গ্রহণের পথ নির্দেশনা হিসেবে কাজ করবে। ভন দের লেয়েন বলেন, আমাদের এই থুক প্রস্তাবের লক্ষ্য হচ্ছে প্রকৃতি রক্ষার পদক্ষেপের সঙ্গে নিষ্ক্রমণ কমিয়ে আনা এবং এই পরিবর্তনের মধ্যে কর্ম সম্পাদন ও সামাজিক ভারসাম্য রক্ষা করা। এই সামগ্রিক প্রস্তাবের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এমিশন ট্রেডিং সিস্টেমকে সংযুক্ত করা, যা কিনা বিভিন্ন কোম্পানিকে তাদের কার্বন নিষ্ক্রমণ কমিয়ে আনতে প্রণোদনা দেবে। এই কর্মসূচিতে তাদের উৎপাদিত কার্বনের জন্য কর ধার্য করা হবে। আগে যাদের ছাড় দেওয়া হয়েছিল সেই বিমান ও জাহাজ চলাচল ক্ষেত্রের জ্বালানির জন্যও নতুন করে কর আরোপের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনায় পরিবহন, উৎপাদন এবং জ্বালানি ক্ষেত্রেও কার্বনের জন্য বর্তমান কর বৃদ্ধির প্রস্তাবও আছে। তাছাড়া এই থোক প্রস্তাবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই প্রথম বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের কার্বনের উপর কর আরোপ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রাতারাতি বদলে গেছে বাংলাদেশের চেহারা। কারফিউ ভাঙ্গার পর যেমনটা হয়ে থাকে ঠিক সেরকমই হয়েছে। রাজপথে গাড়ি আর গাড়ি, যানজটে স্থবির ঢাকা। মহাসড়কে একই অবস্থা। শপিং মল, দোকানে প্রচণ্ড ভিড়। ঈদের বাজার সদাই করতে কেউ আর সময় নষ্ট করতে রাজি নয়। গণমাধ্যম কর্মী কাজল ঘোষ জানালেন, টিকাটুলি থেকে কারণ বাজার পৌঁছাতে তার সময় লেগেছে 1.5 ঘন্টা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি উদাও, অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালানোর সরকারি সিদ্ধান্ত মানছে না কেউ, বরং দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ব্যাংকের সামনে দীর্ঘ লাইন, ট্রেন চলেছে নিয়ম মেনে, তবে ঈদের অগ্রিম টিকিট কাটতে সীমাহীন ভোগান্তি। রেলমন্ত্রী বলেছেন এটা অস্বাভাবিক নয়। নির্দিষ্ট সময়ের আগে শপিং মলগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। লঞ্চের চেহারাও একই। গ্রামেগঞ্জে করোনা ছড়িয়েছে, এতেও কোনো ডরবয় নেই। স্রোতের মতো লোকজন ঢাকায় ঢুকছে। রাজধানীর প্রবেশমুখে 15 কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। 14 দিন কঠোর লকডাউনের পর শিথিলের প্রথম দিনের চিত্র থেকে একজন জনস্বাস্থ্যবিদ বলেছেন একই সর্বনাশ। এদেশে কি কখনো করোনা ছিল বা আছে? 8 দিন বিরতির পর 23 জুলাই থেকে 14 দিনের লকডাউন আবার কার্যকর হবে। জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। বুধবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বলেছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় লকডাউন শিথিল না করে আরো 2 সপ্তাহ কড়াকড়ি আরোপ করা প্রয়োজন। গরুর হাট বন্ধ করার পক্ষে
আগামী 17 জুলাই বাংলাদেশ সময় রাত 12টায় ভয়েস অফ আমেরিকা বাংলার শেষ বেতার অনুষ্ঠানটি পরিবেশিত হবে। 1958 সাল থেকে গত 6 দশকেরও বেশি সময় ধরে যে কোটি কোটি শ্রোতা আমাদের সঙ্গ দিয়েছেন, তাঁদের সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভয়েস অফ আমেরিকা বাংলার অগ্রযাত্রা কিন্তু অব্যাহত থাকবেই। আগামীতে আমাদের ডিজিটাল উপস্থিতি আরও শক্তিশালী হবে। যথারীতি টিভি, ওয়েব, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবখানেই আমাদের সংবাদ ও অনুষ্ঠান আপনারা পাবেন। আমাদের ওয়েবসাইট ঠিকানা হল voabangla.com। ফেসবুক, টুইটার, ইউটিউব ও ইনস্টাগ্রামে ভিওএ বাংলার আলাদা পেজও রয়েছে। এগুলোর মাধ্যমে আমাদের অনুষ্ঠান এবং রিপোর্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা সব সামাজিক মাধ্যমে ভিওএ বাংলা ফলো করবেন। এখানে মনে করিয়ে দিতে চাই, প্রতি রোববার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভিতে দেখবেন সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো আমেরিকা। আর টিভিতে দেখবেন আমেরিকান আওয়ার প্রতি বৃহস্পতিবার সন্ধে 6:05। দেশ টিভিতে প্রতি মঙ্গল ও শুক্রবার দুপুর, সন্ধ্যা এবং রাতের খবরে দেখবেন ভিওএ 60। আশা করি আমাদের সব শ্রোতা এবং দর্শক ভয়েস অফ আমেরিকার এই নতুন অধ্যায়কে স্বাগত জানাবেন এবং সাথে থাকবেন। আপনাদের উৎসাহ এবং সহযোগিতা আমাদের অগ্রযাত্রা এবং সাফল্যের মূল ভিত্তি।
এবারে রয়েছে সাফিউল মাসুদের একটি রিপোর্ট।
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের সন্দেহভাজন মূল হোতাকে গ্রেপ্তার করেছে হাইতি কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ান ইমানুয়েল শ্যানন নামের ওই ব্যক্তি গত জুনে একটি ব্যক্তিগত বিমানে করে হাইতিতে প্রবেশ করেন এবং প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের অভিযুক্ত ঘাতক ও পরিকল্পনাকারীদের সঙ্গে কাজ করে। রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস। চার্লস জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাইতিতে ভ্রমণ করেছিলেন। চার্লস আরো বলেন, হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে সন্দেহভাজনদের মধ্যে অন্তত কয়েকজন মায়ামি ভিত্তিক সংস্থা সিটিইউ সিকিউরিটি নিয়োগ দিয়েছিল। তিনি বলছিলেন, পুলিশের অভ্যন্তরীণ স্তরে রাষ্ট্রপতির সুরক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন ইউনিটের সদস্যদের সাধারণ পরিদর্শক হিসাবে অভিহিত করে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি। আমরা এর প্রতিটি ইউনিটের অন্তর্ভুক্তি পর্যবেক্ষণ করছি। হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ বলেছেন, দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ময়েসের হত্যাকাণ্ডের পুরোপুরি তদন্ত করছে। জোসেফ বলেন, তিনি বলছিলেন, আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে, প্রেসিডেন্ট ময়েস এভাবে মারা যেতে পারে না। আমরা জানি মারা যাওয়ার আগে তিনি কিরকম ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। বুধবার ভোরে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের নিজ বাড়িতে প্রেসিডেন্ট ময়েসকে গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী মার্টিন ময়েস এই আক্রমণে গুরুতর আহত হন এবং তাকে দ্রুত মায়ামিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রবিবার হাইতিতে সুরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করতে একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই টিমে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরোর কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হাইতির চলমান অস্থিরতা প্রশমনে জাতিসংঘ সহ আঞ্চলিক সহযোগীদের সাথে পরামর্শ করবে।
এবারে শুনুন সঞ্জনা ফিরোজের একটি রিপোর্ট।
আমাদের আজকের অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে আগে খুব কম সংখ্যক নারীদের দেখা যেত, আপনি কবে এবং কিভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন?
আমার রাজনীতিতে আসার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি আমার বাড়িতে ছোটবেলা থেকেই একটা রাজনৈতিক আবহ বা পরিবেশের মধ্যে বড় হয়েছি, কেননা আমার বাবার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি ছিলেন এবং সেই সূত্রে বাড়িতে পরবর্তী সময়েও মানে সকল সময় রাজনীতিবিদদের আসা যাওয়া, আলোচনা, সকল কিছু, কাজে এর মধ্য দিয়ে আমার রাজনীতির প্রতি একটা তীব্র আগ্রহ অনেক আগে থেকেই ছিল। পরবর্তীতে আমি আইন পেশায় আসি এবং আইনের উপর লেখাপড়া করি এবং ইচ্ছা ছিল যে পড়াশোনা শেষে রাজনীতিতে আসব এবং তারই ধারাবাহিকতায় 15 বছর সুপ্রিম কোর্টে আইন পেশায় প্র্যাকটিস করার পরে 2009 সালে আমি প্রথম সংসদে সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য হিসেবে আসি। তবে তার আগে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে দলীয় সেল সেখানে কাজ করেছি, নির্বাচনী আইনগুলোকে আরো কিভাবে ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে এবং বিশেষ করে অনেক রাজনৈতিক মামলায় আইনজীবী হিসেবে আমি ভূমিকা রেখেছি। অনেক রাজনীতিবিদদের বিভিন্ন ডিটেনশন মামলা থেকে শুরু করে অনেক মামলায় সহযোগিতা করা সেই কাজগুলো করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী প্যানেলেও আমি একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি। কাজেই বাংলাদেশ আওয়ামী লীগের যে লিগাল সেল সেখানে আমার সম্পৃক্ততা ছিল এবং আমি তার সাথে আইনজীবী হিসেবে যুক্ত
ছিলাম।
পরবর্তীতে মহিলা আসনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হলাম এবং পরবর্তীতে তো তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরের নির্বাচনে পীরগঞ্জ নির্বাচনী আসন থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি তৃতীয়বারের
মতো। নারীদের ক্ষমতায়ন ও সম অধিকারের ক্ষেত্রে আপনার মতে বাংলাদেশের অবস্থান কোথায়?
আমার মনে হয় বাংলাদেশের অবস্থান অত্যন্ত আশাব্যঞ্জক এবং অনেক ইতিবাচক এবং বাংলাদেশ নারী ক্ষমতায়নে আজকে অনেক দূর অগ্রসর হয়েছে এবং সমগ্র বিশ্বেই এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। বাংলাদেশের জাতীয় সংসদের দিকে তাকান, সংসদ নেতা প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, সংসদ উপনেতা একজন নারী এবং স্পিকার একজন নারী। এ ধরনের একটা পরিস্থিতি বিশ্বের কোন সংসদে এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই। তার পাশাপাশি আমাদের 50টা সংরক্ষিত মহিলা আসনে নারী সদস্য আছেন এবং প্রায় 22 জনের মতো নারী সরাসরি নির্বাচিত। কাজেই প্রায় 72 জন সংসদ মহিলা সদস্য রয়েছেন এবং অন্যান্য সকল পেশায় এই কথাটা বলা হয় যে শীর্ষ পদে নারী থাকলেই কি নারী ক্ষমতায়ন হয়, কিন্তু এই শীর্ষ পদগুলোতে থাকায় একটা পজিটিভ মেসেজ তৃণমূল পর্যায় পর্যন্ত সকল নারীর কাছে যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে দেশের উচ্চ পদ, সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদগুলো নারীর জন্য খোলা আছে, উন্মুক্ত আছে। দক্ষতা, মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে যে কোনো নারী সেই পদগুলোতে আসার সুযোগ তাদের রয়েছে। সেদিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশ আজকে নারী ক্ষমতায়নে একটা অনন্য অবস্থানে আছে। যত বেশি আমরা নারীদের জন্য দিতে পারবো তারা ততই কর্মক্ষেত্রে আরো সফলতার স্বাক্ষর রাখতে পারবে।
মাননীয় স্পিকার ডক্টর, জি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের নাগরিক নেথান মাউং এর সাম্প্রতিক মুক্তিকে স্বাগত জানিয়েছে। মার্চ মাসের 9 তারিখে তাকে গ্রেফতার করা হয় এবং বহু মাস ধরে কারাগারে আটক রাখা হয়। নেথান মাউং বার্মার অনলাইন সংবাদ মাধ্যম কামায়ুত মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। এখন যখন বার্মায় স্বতন্ত্র মাধ্যমের উপর কঠোর দমন অব্যাহত রয়েছে, তখন তার বর্মী সহযোগী এবং ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা হান্তার নাইন সংবাদ অপপ্রচারের দায়ে অভিযুক্ত হয়ে এখনও কারাগারে রয়েছেন। নেথান মাউংকে মুক্তি দিলে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে এলেও অন্য একজন আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল ফেনস্টার এখনও বার্মায় কারারুদ্ধ রয়েছেন। বার্মাতে প্রকাশিত সংবাদ ও ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারে তিনি কর্মরত ছিলেন। 22 মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পারিবারিক এক সফরে আসার সময় বার্মার কর্তৃপক্ষ তাঁকে বিমানবন্দরে আটক করে। এক সংবাদ অবৈধ কারণে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বার্মার সামরিক শাসকদের প্রতি ড্যানিয়েল ফেনস্টারের নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর বার্মায় সাংবাদিকদের উপর উপর্যুপুরি যে গ্রেফতারের ঘটনা অব্যাহতভাবে চলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের আটক রাখা তারই একটি অংশ। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের মতে বহু ডজন সংবাদ মাধ্যমের সদস্য এখনও কারাগারে, যাদেরকে নিরাপত্তা বাহিনী তাদের অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার অথবা অভ্যুত্থানের পর সারা দেশজুড়ে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের সময় আটক করে। সাম্প্রতিক সামরিক আদালত সাংবাদিক আউং কাও, জাও জাও এবং মিন নিওকে সংবিধানের পিনাল কোড অনুযায়ী 2-3 বছরের কারাদণ্ড দেয়। যে পিনাল কোডে সেই তথ্য প্রচার যা নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের দেশদ্রোহিতায় উদ্বুদ্ধ করে তা অপরাধ বলে বিবেচিত হয়। এছাড়াও সামরিক কর্তৃপক্ষ সংবাদ সংগঠনের লাইসেন্স বাতিল এবং ইন্টারনেটে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, মুক্ত ও স্বতন্ত্র মাধ্যম সমৃদ্ধশালী, টেকসই ও মুক্ত সমাজ গড়ার জন্য অপরিহার্য। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলিতে আমরা দেখেছি সামরিক জান্তার তরফে মতামত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে রুদ্ধ করার প্রয়াস চালাতে। তিনি বলেন, তারা তা করে এই ভেবে যে বার্মার জনগণের ইচ্ছাকে দমিয়ে দিয়ে হয়তোবা তারা নিয়ন্ত্রণ কিছুটা হলেও বজায় রাখতে পারবে। মুখপাত্র নেট প্রাইস বলেন, আমরা সকল সাংবাদিক যারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালনের কারণে বার্মায় অন্যায়ভাবে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য চাপ দিয়ে যাব, কারণ আমরা জানি তাদের কাজ হচ্ছে বার্মার জনগণের মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট,